23 ফেব্রুয়ারি 2018 তর্জুমানে কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর জুমার পূর্বে আজিম উশান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান ও কবিতা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, বিস্তারিত শুনুন বয়ানের শেষে।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم راقب الله تجده تجاهد أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল্ল জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, নিজ গুণে আল্লাহ তাআলা নিজ দয়া আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দান করেন এবং আল্লাহকে সন্তুষ্ট করার বেচাইনি ব্যাকুলতা ফিকির চেষ্টা আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলেন যে হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যাশ্রয়ী বান্দাদের সঙ্গে থেকো। হযরত হাকিমুল থানভী এই আয়াতের দ্বিতীয় অংশের তর্জমা করছেন এভাবে, আর সচ্চোকে সাথ রেহ পড়ো। এক তো এই যে তোমরা আল্লাহকে ভয় করবে, জীবনের সব কাজে সর্বক্ষেত্রে আল্লাহর ভয়ের দ্বারা তোমরা নিজেকে নিয়ন্ত্রিত করবে। আর এক জিনিস হল, যারা জিন্দগির সকল ক্ষেত্রে আল্লাহর সাচ্চা বান্দা, প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাকের সাচ্চা বান্দা, সেই সাচ্চা বান্দাদের পথে এবং সঙ্গে তোমরা থাকবে। দুইটা বিষয় হল, এই আয়াতে পাক এই কথা বলেন মহান রব্বুল আলামিন। আরেক হাদিস শরীফ পড়লাম, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, যখন যেখানেই থাকো আল্লাহর ধ্যান অন্তরে রাখো, তাহলে আল্লাহকে তুমি একদম হাজির নাজির পাবে, একদম সামনেই পাবে, অনুভব করবে যে আল্লাহ তোমার সামনে, তোমার কাছে, একদম তোমার নিকটে। আল্লাহ পাক এই আয়াত শরীফ আর হাদিস শরীফ করে পরিপূর্ণ আমলের তৌফিক আমাদেরকে দান করেন। আমার ভাইয়েরা, বান্দার জিন্দগির দাম মূল্য এটি হয় যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক সুন্দর হয় এবং নিখুঁত হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এই মহান বৈশিষ্ট্য ছিল যে বাহ্যিকভাবে নফল আমল ইত্যাদি কম থাকলেও আল্লাহর অসন্তুষ্টির কাজে তারা কখনো লিপ্ত না হওয়ার সবসময় চেষ্টা করতেন, ফিকির করতেন। কদাচিত কখনো কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে অবিলম্বে বেচায়ন হয়ে তারা তওবা করতেন, অনুতপ্ত হইতেন, লজ্জিত হইতেন, ক্ষমা চাইতেন, নিজের সংশোধন করতেন, তাকওয়ার উপরে আর নিজের এসলাহের ফিকির উপরে ফিকিরের উপরে যে বান্দা জিন্দগি কাটায় ধীরে ধীরে কেবলই সে জান্নাতের পথের দিকে আগায়, জান্নাতের মঞ্জিল তার কাছে আসতে থাকে। আর যে বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকার জিন্দগি বানায়, বেপরোয়াভাবে গুনাহ করতে থাকে, অন্যায় করতে থাকে, কোনোভাবেই বিরত হয় না, গুনার রাস্তা তো জাহান্নামের রাস্তা। যে একদমই দেদার সে বেপরোয়াভাবে গুনার গুনার মধ্যে ডুবতে থাকে, তো তার মানে হলো সে জাহান্নামের দিকে আগাইতেছে, তার জাহান্নামের মঞ্জিল নিকটবর্তী হইতেছে। নাউযুবিল্লাহি তাআলা মিন জালিম। আল্লাহর দেওয়া সীমার মধ্যে যারা থাকে না, আল্লাহ পাকের দেওয়া সীমা অতিক্রম করে, তো সেই বান্দার জীবন আল্লাহ পাকের অসন্তুষ্টির আগুনের শিকার হয়ে যায়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে মান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা, আমার জিকির, আমার স্মরণ, আমার হুকুম আহকাম এবং আমার দিন, আমার কোরআন থেকে যারা মুখ ফিরাবে, তো তার জীবনটাকে আমি কঠিন বানায় দিব, অসহনীয় কষ্টদায়ক বানায় দিব আমি। আল্লাহ পাক আমাদের জন্য রহমত, নূর এবং শান্তির ফয়সালা করেন। প্রতিটি কদম হিসাব করে রাখা আমাদের কর্তব্য। দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার জীবনটা শেষ হওয়ার পরেই পরকাল জীবন শুরু হয়। প্রথম ঘাঁটি হলো কবর। কি এক করুণ ঘাঁটি, কোনো সঙ্গী নাই, সাথী নাই, কোনো বাতি নাই, বিছানাপত্র নাই, একদমই এক মাটির ছোট্ট একটা গর্তের মধ্যে বান্দাকে রেখে দেওয়া হয়। কিভাবে সেখানে বান্দা কাটাবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন খুব কাঁদতেন, চোখের পানি ঝরতেই থাকত, কবর দেখলেই হলো কান্না শুরু। তো একবার সঙ্গী সাথীগণ জিজ্ঞাসা করলেন যে আপনি জান্নাতের কথা যখন আলোচনা করেন তখনও কাঁদতে দেখি না, যখন আপনি জাহান্নামের কথা বয়ান করেন তখনও কাঁদতে দেখি না, কিন্তু যখনই আপনি কবর দেখেন তো কান্না শুরু করেন, কি কারণ? এতটা যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কবর দেখলে কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজায় ফেলতেন, এত কাঁদতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি তখন বললেন যে আমার ভাই, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবর হল পরকাল জীবনের পথের প্রথম মঞ্জিল। আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের পথের যতগুলো মঞ্জিল এবং স্টেশন তার মধ্যে প্রথম হলো কবর। ফমান নাজা মিনহু ফমা বাদাহু আইসাব, যে ব্যক্তি কবরে আল্লাহর আজাব থেকে নাজাত পেয়ে যাবে, তো তার পরবর্তী সবগুলো মঞ্জিল এবং স্টেশন তার জন্য এর থেকে অনেক সহজ হয়ে যাবে। ফমা বাদাহু আইসাব, কবরের বিষয়টা যদি সে তার জন্য সহজ হয়, সুখময় হয়, শান্তিদায়ক হয়, নিরাপদ হয়, তাহলে বাকি সব মঞ্জিল আসান, সব মঞ্জিলই তার টেনশন মুক্ত এবং আরামদায়ক, শান্তিদায়ক এবং নিরাপদ হবে। ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দ, আর এই কবরের মঞ্জিলে যদি সে মুক্তি না পায় তাহলে পরবর্তী প্রতিটি মঞ্জিল এবং স্টেশন তার জন্য অধিকতর বিপজ্জনক হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইয়েরা, সে দুনিয়া থেকে আমাদেরকেও বিদায় তো নিতেই হবে, কিন্তু পরকাল জীবনের সম্বল জোগাড়ের ফিকির করি, সে সামান জোগাড়ের ফিকির করি, পরকালের জীবনটাকে সফল করার জন্য দুই ধরনের কাজ করতে হয়। কতগুলো ইতিবাচক কতগুলো নেতিবাচক দুইটা জিনিস আছে, কতগুলো করণীয় কতগুলো বর্জনীয়। করণীয় কাজগুলো করতে থাকা, বর্জনীয় কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকা। এই দুই কাজ যে ব্যক্তি করে তো এটাকে বলে তাকওয়া। তাকওয়ার উপরে যে কায়েম থাকে তো মৃত্যুর পূর্বেই আল্লাহর তরফ থেকে তার জন্য সাহায্য আসে। দুনিয়ার জীবনে আল্লাহ পাক তাকে সাহায্য করেন, মৃত্যুর সময় সাহায্য করেন, কবরের মধ্যে সাহায্য করেন এবং হাশরের ময়দানেও আল্লাহ পাক সাহায্য করবেন। ফেরেশতাদের মাধ্যমে সব জায়গায় আল্লাহ পাকের সাহায্য হইতে থাকবে ওই বান্দার জন্য। তো এইভাবে তার প্রতিটি মঞ্জিল আসান হইতে থাকবে, করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো থেকে বিরত থাকা। আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানাওয়ালু আমাদের সকলকে হিম্মত দেন এবং তৌফিক দেন। এবং এটা আল্লাহ পাকের দস্তুর এবং আল্লাহ তাআলার নিয়ম যে বান্দা যখন আল্লাহর হুকুম পালন করে, নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহকে সন্তুষ্ট করার, রাজি করার জন্য চেষ্টা মেহনত করতে থাকে, আল্লাহ পাকের রহমত এবং সাহায্য তার প্রতি আসতেই থাকে, তার আমল বাড়তে থাকে, তার নেকি বাড়তে থাকে, তার নূর বাড়তে থাকে। এই জন্য যখনই আমরা একটু আমল করব তো দেখা যাবে যে আরও আমলের তৌফিক হইতেছে। এক নেক কাজ নেক আমল আরেক নেক আমলকে আহ্বান দাওয়াত দিতে থাকে, আসো ভাই তুমিও এর সঙ্গে যোগ দাও। আর এক গুণা আরেক গুণাকে আহ্বান করতে থাকে, একটা গুণা হলো তো এর সঙ্গে দশটা গুণা সেখানে দাঁড়ায় যায়। এজন্য একটা গুণাই, একটা গুণাহে কবিরাই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। হ্যাঁ, কি কঠিন বিষয়। এজন্য যে এক একটা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার ফিকির করা আমাদের কর্তব্য। নামাজ পড়ব, রোজা রাখব এবং গুনার আসবাব উপকরণ থেকে নিজেদেরকে হেফাজত করব। এখন তো দুনিয়াটা গুনার আসবাব উপকরণে সয়লাব হয়ে গেছে, যেখানেই যাওয়া হয় মানুষের অজান্তেও বেখেয়ালে এবং অসাবধানতায় ঘরে ঘরে অসংখ্য পাপের সামান। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন বলছেন এই কথা, নাহানু মাআশারুল মালায়েকা লা নাদখুলু বাইতান ফীহি কালবুন আও সূরা। জিবরিল আমিন বলছেন যে আমরা রহমতের ফেরেশতারা এমন জায়গায় যাইতে পারি না যেখানে কোনো কুকুর থাকে অথবা যেখানে কোনো প্রাণীর ছবি থাকে, সেখানে আমরা রহমতের ফেরেশতারা পৌঁছতে পারি না। আর আল্লাহ পাকের নিয়মই হলো যে আল্লাহ পাক যেই বান্দাকে রহমত দান করেন তো ফেরেশতাদের মাধ্যমে দান করেন। রহমতের ফেরেশতা যদি আসতেই না পারে ছবিওয়ালা জায়গার মধ্যে, তাহলে যেই ঘরের মধ্যে ছবি, হ্যাঁ ড্রয়িং রুমের ছবি, শোয়ার রুমের ছবি, খাওয়ার রুমের ছবি, ছবি আর ছবি, প্রাণীর ছবিতে ভরপুর, হ্যাঁ অমুক মানুষের ছবি এবং অমুক প্রাণীর ছবি এবং মূর্তি, তো ওখানে রহমতের ফেরেশতা তো আসবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো আমরা কি আমাদের ঘরগুলোকে, আমাদের পরিবেশগুলোকে, আমাদের থাকার জায়গাগুলোকে এই প্রাণীর ছবি থেকে মুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা? আহা ইন্না লিল্লাহ, কি হলো আজকে মুসলমানের অনুভূতি! আমি চট্টগ্রামের সফরে ছিলাম বিগত সপ্তাহে, যেই বাসায় ছিলাম তো দিনদার মানুষ, দিনদার তারা, খুব ধার্মিক মানুষ, তো টেবিলের উপরে ওই ফুলের টব সাজাইছে, টেবিলের উপরে আর সিরামিক দিয়া সুন্দর গোল এরকম পেয়ালার মতো বানানো, তার মধ্যে প্লাস্টিকের সুন্দর উন্নত মানের ফুল রাখা। তা আমি বসলাম সোফাতে, ওইদিকে নজর পড়তেই দেখি যে ওই পেয়ালার মতো যে টপটা ওইটার পুরা গায়ে জায়গায় জায়গায় পাখির ছবি। ওহো, যাই হোক, কোথাও প্রোগ্রামের পরে যখন ফিরলাম বাসায়, তো বাসার মালিক যিনি আমার সাথে সম্পর্ক রাখেন, আমি তাকে বললাম যে এগুলো কি, এই যে ছবি, উনি ইন্নারিল্লাহ পড়লেন। যা আমি কখনোই দেখি নাই যে এর মধ্যে ছবি আছে। যে সকল বাজারে নানান জিনিস বিক্রি হয় এখন, কি হলো ফ্যাক্টরিওয়ালাদের? মাল বিক্রি করবে, তুমি মাল বিক্রি করো, কিন্তু জাহান্নাম কেন কামাই করো? কাপড়ের মধ্যে ছবি, প্লাস্টিকের বানানো বস্তুর মধ্যে ছবি, নানান সামগ্রীর মধ্যে ছবি আর ছবি দিয়ে ভরায় রাখে। এই মানুষগুলো যদি শুধু ব্যবসা করতো তাহলে ফরজ, হ্যাঁ, রিজিক উপার্জন, হালাল রিজিক উপার্জন, এটা ফরজ। তো ফরজ আমল করার এতগুলো নেকি আল্লাহ পাক তাদেরকে দান করতেন। এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্তাজুর সাদিকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন, হ্যাঁ, যারা এই আল্লাহ পাকের হুকুমের অধীন হয়ে ব্যবসা বাণিজ্য করে, সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, তারা কাল কিয়ামতে হাশরের ময়দানে নবীগণ এবং সিদ্দিকিনের সঙ্গে উঠবে। কত বড় মর্তবার বিষয়! তার মানে এই লোকগুলো নিঃসন্দেহে নবীদের সঙ্গে, সিদ্দিকিনের সঙ্গে জান্নাতে যাবে। ব্যবসা করা তো কোনো দোষের বিষয় ছিল না, ব্যবসা করা একটা ভালো বিষয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করছেন, তাবেঈন ব্যবসা করছেন, তবে তাবেঈন ব্যবসা করছেন। পৃথিবীতে পূর্বসূরী যে বুজুর্গানের দিন ছিলেন, তারা অনেকেই নিজের হাতে কামাই করতেন, অনেকেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। তো ব্যবসা বাণিজ্য করা বিন্দুমাত্র কোনো দোষণীয় বিষয় না। ভারত পাকিস্তানের আলেম উলামাদের মধ্যে এটা ব্যাপকভাবে আছে যে তারা একদিকে দিনের খেদমতে জড়িত, মসজিদের খেদমতে জড়িত, মাদ্রাসার খেদমতে জড়িত, কোনো দিনই কাজে মশগুল আছেন, সঙ্গে তার একটা ব্যবসাও আছে। বহু আলেম উলামা এরকম আছেন, এই কথা বুঝুন নেই। আমরা হানাফি মজহাবের মানুষ, আমাদের মজহাবের যিনি ইমাম, প্রধান ইমাম হযরত ইমাম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি, কুফান নগরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন তিনি। হযরত ইমাম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি 40 জন, এক সুনির্ধারিত ভাবে 40 জন আলেমের পুরা ফ্যামিলির খরচ তিনি একলা বহন করতেন নিজের ব্যবসায়ের অর্থ দিয়া। এছাড়াও বহু আলেম ওলামার খেদমত করতে থাকতেন, বহু গরিব মুসলমানদের আর্থিক খেদমত করতেই থাকতেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু তার দ্বারা দিনের কাজ নিছেন, অনেক বড় কাজ নিছেন কিয়ামত পর্যন্তের জন্য। আবার তিনি এইভাবে হালাল ব্যবসার সঙ্গে জুড়ে থাকার বরকতে ওই লাইনেও বহুত বহুত দিনই খেদমতের আল্লাহ পাক তাকে তৌফিক দিছেন। ব্যবসা করা তো দোষণীয় না, কিন্তু ছবির ব্যবসা করার কি অর্থ আছে? এমন একটা ব্যবসা যে ব্যবসা জাহান্নামে পৌঁছে দিবে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আর ওই মুসলমান, হ্যাঁ, ওই মুসলমান কিভাবে সাহস করতে পারলো যে যেই মুসলমান জান্নাতে যেতে আগ্রহী জাহান্নামের আগুনকে ভয় করে, তার কিভাবে সাহস হলো যে সে ঘর বাড়ি জাহান্নামের আসবাব দ্বারা ভরে ফেলতেছে বেপরোয়াভাবে, এবং খুশি, ছবি রাখার মধ্যেই তাদের আনন্দ ফুর্তি, গুনাহের কাজে আনন্দ, এটা তো ভয়ঙ্কর এবং বিপজ্জনক। হ্যাঁ, বাবাকে গালি দিতে পারার পরে এখন যদি কেউ খুশি হয়, গালি দেওয়ার চেয়ে খুশি আরো মারাত্মক অপরাধ। গালি দিছিল এটা অ্যাক্সিডেন্ট, আর খুশি হয়ে গেল এটা প্রমাণ করে যে পশুর চেয়েও সে অধম। হ্যাঁ, আল্লাহকে নারাজ করার কাজে লিপ্ত হওয়া এক তো মারাত্মক কাজ, এটা অ্যাক্সিডেন্ট জীবনের। তওবা করলে, নিজেকে সংশোধন করলে তো নিজের জীবন সুন্দর হবে, কিন্তু সেই জিনিস নিয়ে উল্লাস করা এটা মারাত্মক ধৃষ্টতা। হ্যাঁ, গুনার গুনার জিনিসের উপরে খুশি, গাড়ির মধ্যে কুকুর রাখা, আস্ত কুকুর একটা গাড়ির মধ্যে রাখা, একদমই জিন্দা কুকুর গাড়ির ভিতরে, কেন? ইনি এখন ভদ্রলোক, ভদ্র হওয়ার জন্য কুকুরটা সঙ্গে আনতে হয়, মানুষ খেপলে রাস্তাঘাটে এখানে সেখানে দেয়। গাঁও গ্রামে শুনতাম যে একজন আরেকজনকে গালি দিতেছে কুত্তা কোথাকার। তো কুত্তা যদি এমন কোনো প্রশংসনীয় বিষয় হয়, কুত্তা বলে গালি দেয় কেন মানুষ? কি কথা বুঝেন না ভাইয়েরা? সে কুকুর নিয়ে এখন খুশি, বলে না এটা কি সাধারণ কুকুর, এটা একদম ভিআইপি কুকুর, আহ হা হা, বিদেশ থেকে আনা কুকুর, এটা খুব এর সম্মান মর্যাদা উঠবে এতটা, যেই মানুষ কুকুরের সোহবতে থাকবে সেও ভিআইপি হয়ে যাবে। আরে ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, ভিআইপি কুকুরের সোহবতে মানুষও ভিআইপি। আমার ভয়ের আল্লাহর কসম, এই মানুষ শয়তানের বুদ্ধিতে পড়ে গেছে। হ্যাঁ, এই মুসলমানের হুশে আসা উচিত যে কেয়ামতের ময়দান যে কারো দখলে থাকবে না, এক আল্লাহ পাকের হাতে থাকবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়া আলুক যে বান্দারা দুনিয়াতে রাজি খুশি করবে, কালকে আমাদের তার জন্য আরামই আরাম, কোনো পেরেশানি নেই, টেনশন বলতে একদম কিচ্ছুই নেই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন সাফ বলে দিয়েছেন যে যে আমার ওলি হও, আমার ওলি হয়ে গেলে আর তোমার ভয়েরও কিছু নাই, টেনশনেরও কিছু নাই, একদম মুক্ত তুমি এর থেকে। হ্যাঁ, দুনিয়াতেও এবং আখেরাতেও, বিশেষভাবে পরকাল জীবনে তোমার ভয় এবং পেরেশানি বলতে কিছুই থাকবে না। সব জায়গাতে ওই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় যে আল্লাহ পাক জাল্লা জালালু মানবালু মৃত্যুর সময় থেকেই বান্দার সাহায্য করেন, কবর জীবনও তাকে সাহায্য করেন, হাসরের ময়দানেও সাহায্য করবেন, হ্যাঁ পুলসেরাতেও সাহায্য করবেন, বিদ্যুৎ গতিতে পুলসেরাত পার হয়ে সোজা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে কবুল করেন। অনেক মানুষ গাড়ির মধ্যে কুকুরের ছবি রাখে, কুকুরের মূর্তি, ছবি তো না মূর্তি রাখে, ঘরের মধ্যে মূর্তি শিয়ালের, ভাল্লুকের, শিম্পাঞ্জির, আরো কত কিছুর ছবি মূর্তি এগুলো দিয়ে ঘর বাড়ি ভরানো হচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, মারাত্মক বিষয় এটা যে আল্লাহ পাকের রহমতের আমরা প্রত্যাশী, আল্লাহর রহমতের আমরা মুখাপেক্ষী, মোতাজ। আল্লাহর রহমত আল্লাহ পাক দিবেন মুমেন বান্দাকে তো ফেরেশতাদের মাধ্যমে, এটা আল্লাহ পাকের নিয়ম। আর সেই ফেরেশতারা আসতেই পারেন না ওই ঘরে ওই জায়গাতে যেখানে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে। কত বড় জটিল বিষয়! আমাদের কাজ তো হলো আল্লাহর কথার উপরে চলা, আল্লাহ রসুলের কথার উপরে চলা। আমার খামখেয়ালির উপরে চলা তো কোনো জিন্দিগি না। জিন্দিগি তখন সুন্দর হয়, মূল্যবান হয়, সুন্দর হয়, প্রশংসার যোগ্য হয়, সফল কাম হয়, যখন বান্দা মহান স্রষ্টা আল্লাহর হুকুমের অধীন, আদেশ নিষেধের অধীন জিন্দিগি বানায়। হ্যাঁ, এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের অধীন জিন্দিগি বানায়, শিক্ষা দীক্ষার অধীন জিন্দিগি বানায়, তখন সেই জিন্দিগি সব দিক থেকে সুন্দর হয় এবং সেই জিন্দিগি দুনিয়াতেও সুন্দর, আখেরাতেও সুন্দর এবং সফল কাম। আল্লাহ পাক আমাদেরকে নিজেদের ঘর বাড়ি এই ছবি এবং মূর্তি থেকে মুক্ত করার তৌফিক দান করেন। এখন এমন এক মহামারী শুরু হয়ে গেছে যে ছবি দিদার সে ঘরে ঘরে ছবি তোলার ধান্দা, বাচ্চাদের হাতেও মোবাইল, ঘরের নারীদের হাতেও মোবাইল, পুরুষদের হাতেও মোবাইল, যুবকদের হাতেও মোবাইল, যুবতীদের হাতেও মোবাইল, যে যেখানেই বসতেছে ফুর্তি করে সবাই ছবি তুলতেছে, ঘরের সকলের ছবি এক মোবাইলে, আবার বাকি আরেক মোবাইলে, বাকি আরেক মোবাইলে। এমনকি আশ্চর্যজনক বিষয় হলো যে এই ছবি এতটা ক্ষতিকর পরকাল জীবনের জন্য এবং দুনিয়াতেও ক্ষতিকর, এই জন্য যে আমার রহমতের মধ্যে থাকতে হবে, আর রহমত তো আমি পাবো না যদি ছবি থাকে সঙ্গে, নাউজুবিল্লাহ। অথচ ছোট ছোট বাচ্চাদের হাতে এরকম মোবাইল দিয়ে দেওয়া হয় যার পুরোটা ছবিতে ভরা, বাচ্চারা তিন চার পাঁচজন দশজন একত্রিত হয়, সবাই মিলে দলবদ্ধভাবে ওই ছবি নিয়ে খেলে, ওরা ছবি তুলে, ওরা ছবি দেখে, মোবাইল নাড়তে থাকে আর ছবি আর ছবি দেখতে থাকে। এদেরকে অথচ শিশুদেরকে ট্রেনিং দেওয়া দরকার ইমানের, তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার তৌহিদের, তাদেরকে গড়ে তোলা দরকার আল্লাহর সন্তুষ্টির আলোকে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর শিক্ষার আলোকে। আল্লাহ পাক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউশাররিকানিহি আও কামা ক্বালা রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, তো ফ্রেশ একটা মন মনন নিয়ে আসে দুনিয়াতে আসে, ফ্রেশ একদম পরিচ্ছন্ন একটা মন মনন নিয়ে, যাতে যাতে কোনো কলুষ কালিমা থাকে না, কলুষমুক্ত একটা মন নিয়ে, অন্তর নিয়ে, মন মানসিকতা নিয়ে তার জন্ম হয়। এরপরে তার বাবা মার তরবিয়তের উপরে, বাবা মা যেভাবে তাকে দেখভাল করেন তার উপর নির্ভর করে তার পরবর্তী জীবনটা সুন্দর থাকা। যেটা অরিজিনাল সুন্দর রং তার মধ্যে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আসে, সেটার যদি উন্নয়ন করে মা বাপ, সেভাবে দেখভাল করে, এই সন্তান জন্ম হওয়ার পরে যখন একটু একটু মানে মা বাবা বুঝে, ডান বাম বুঝে, সুন্দর জিনিস দেখলে হাত বাড়ায়। ওই সময় সন্তান যখন দেখে আমার বাবা মা যায় নামাজে, সেজদার মধ্যে পড়ে আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এই দেখা যায় যে চুপচাপ বসে আছে কেবলামুখী, আল্লাহ পাকের ধ্যানে মশগুল, হাত আসমানের দিকে দোয়া মোনাজাতে মশগুল। তো ছোট্ট শিশুরা ভীষণ মানে দারুণ অনুকরণ প্রিয় হয়। তো যা মা বাবাকে দেখতে অভ্যস্ত হয় ওগুলো তারাও করে। কি কথা বুঝেন না? তো মুসলমানের বাচ্চা বাবা মাকে জায়নামাজে দেখলে সেও গিয়ে জায়নামাজে বসে, বাবা মা নামাজ পড়বে না বাচ্চাকে সরাবে, খালি চেষ্টা করতে থাকে ওকে এই ওরে নিয়ে যা আমি নামাজটা পড়ি, কিন্তু ও আরেক দৌড়ে নামাজে গিয়া জায়নামাজের মধ্যে বসে যায়। তো তা সেজদা করে বাবা মা, তো ও সঙ্গে সেজদা করে, দেখতে থাকে কি করে। এটা তাওহীদের শিক্ষা, এটা ঈমানের শিক্ষা, এটা জান্নাতুল ফিরদাউসে যাওয়ার শিক্ষা হয় এই বাচ্চার জন্য। হ্যাঁ, ওই মা বাবা কত ভাগ্যবান যে শিশুকে এইভাবে এখনই অবুঝ থাকতে জান্নাতের পথ দেখাইতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বসে বসে বাবা মা জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট বাচ্চারা যা শুনে ওইটা ওদের মুখস্থ হয়ে যায়, ছোট বাচ্চা কিছু বুঝে না। কয়েকদিন শুনতেছে তাদের ঘরের মধ্যে ঝগড়ার সময় কেউ কাউকে গালি দেয়, কয়েকদিন পরে দেখা যায় একটুখানি বাচ্চা ওর এখনো ভাষা ফুটে নাই, কিন্তু সে কেউ কাউকে তাকে কষ্ট দিলে সে গুসার ছুটে বলে কুতা বাচ্চা কুতা বাচ্চা, মানে গালি শিখে ফেলছে সে। আর ওই বাচ্চা যে মা বাবার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে, দেখা যায় ওই বাচ্চা ওই লা ইলাহা ইল্লাল্লাহ আধো আধো বোলের মতো ভাঙ্গা চূড়া ভাবে ভাঙ্গা ভাঙ্গা আওয়াজে সে বলার চেষ্টা করতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো আজকে আমাদের, যে আমরা কি করতেছি, কি সর্বনাশ ঘটাইতেছি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকেও সুন্দর হওয়ার তৌফিক দেন, আমাদের আপন জন প্রিয়জন, আমাদের ঘরের লোকজন আত্মীয় স্বজন সকলকে সুন্দর জীবন পথে নিয়ে চলার তৌফিক দেন, এবং নিজেদের ঘর বাড়ি পরিবেশকে জাহান্নামের উপকরণ থেকে মুক্ত এবং পবিত্র করার নিরাপদ বানানোর তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
ترجمان كابر عارف بالله شيخ الحديث شيخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتهم ایر بیان و کویتا এখন আরও সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD, আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi কবিতা স্পেলিং KHANQAHBD KOBITA। টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিঙ্কে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন, এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোনোই প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।